الحمد لله الحمد لله وكفى السلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه أو كما قال رسول الله صلى الله عليه وسلم বুজুর্গান মহতারাম, গত জুমায় আলোচনা হইতেছিল আমাদের শরীরের মধ্যে দুটা সাইড আছে, একটা হল কল্প, এটা হল রাজা, আর একটা হল অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো হল প্রজা। যে কোনো কাজ আমরা করি আগে কল্প সিদ্ধান্ত নেয়, কল্প ইচ্ছা পোষণ করে এই কাজটা করা দরকার, তখন তার পুরা বডির অঙ্গ প্রত্যঙ্গ ওই কাজটা করার জন্য যা উদ্যোগ নেওয়া দরকার পুরা বডি সহযোগিতা করে। আমরা এখন নামাজে আসছি, এটা কল্প আগে সিদ্ধান্ত নিচ্ছি যে জুমার নামাজ ফরজ, কেউ যদি ইচ্ছা করে তিন জুমা মিস করে তো তার নাম আল্লাহ তাআলা মুনাফিকদের কাতারে লিখে দেন, সাংঘাতিক জিনিস। আবার অনেক ফজিলত আছে, কয়েকটা শর্ত আছে, গোসল করে আসা, আওয়াল অক্তে আসা, এই শর্তগুলো মানে যারা আসতে পারছে তাদের প্রত্যেক কদমে প্রত্যেক পাও রাখাতে এক বছর নফল নামাজ, এক বছর নফল রোজার সওয়াব দান করা হয়েছে। তো সাংঘাতিক ফজিলত, এই ফজিলতের কারণেই কল্প সিদ্ধান্ত নিছে জুমায় যাওয়ার দরকার। কল্পে যখন সিদ্ধান্ত হয়ে গেছে তখন জামা কাপড় পরার দরকার, আমরা জামা কাপড় পরতেছি, চলা দরকার, পাও চলতেছে, রাস্তা দেখার দরকার, চোখে রাস্তা দেখতেছে। সার কথা, এখানে আসতে যা যা দরকার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কল্পের ও ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ নিচ্ছে, সহযোগিতা করতেছে। কল্প হল আসল, কল্পকে বলা হয় আরোহী, আর বডি হল তার যানবাহন। বডিকে সেই পরিচালনা করতেছে। এই জন্য রুহ যখন চলে যাবে সব অঙ্গ প্রত্যঙ্গ পড়ে থাকবে, কিন্তু সকলে একই কথা বলবে, অমুক চলে গেছে, অমুক চলে গেছে। অত যায় দেখেন তার বাড়িতে খাটের উপরে চাদর দিয়ে তাকে ঢেকে রাখছে, তা আছে, এখনো কবরও রাখা হয়নি, অথচ সকলের মুখে অমুক চলে গেছে। খুব ভালো মানুষ ছিল। কল্প এমন একটা জিনিস, এজন্য লক্ষাধিক পয়গম্বর আলাইহিমুসসালাম যে দুনিয়াতে আসছে, ওনাদের প্রত্যেকের মেহনতের ধারা ছিল কল্পের উপর। প্রথম মেহনত কল্পের উপরে, কল্পকে আল্লাহমুখী করো। জন্মগতভাবে মানুষের কল্প দুনিয়ামুখী, দুনিয়াটা নগদ দেখা যায়, দুনিয়ার লাভ সবাই দেখতে পায়। এই জন্য এটা বোঝানোর জন্য আজ পর্যন্ত কোন মাহফিল দেখা হয়নি, দোকানদারি করলে কি কি লাভ, এর উপরে কোন সেমিনার দেখা হয়েছে বা কোন আলেমুল্লাহ আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, দেখা দেয় কোন বয়ান করার দরকার নেই, সবাই জানে, সবাই বুঝে। কিন্তু বুঝাইতে হয় কোনটা, তারা চোখে দেখাতে দিচ্ছে না। আল্লাহ আছেন, সব তার নিয়ন্ত্রণে, তিনি আমাদের হেদায়তের জন্য রসুল পাঠাইছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসমান থেকে কিতাব নাজিল করছেন, কবর জান্নাতের বাগান, না হয় দোজখের গর্ত। কেয়ামত আছে, হাউজে কাউসার আছে, মিজান আছে, পুলসিরাত আছে, জান্নাত জাহান্নাম আছে, এইগুলো বুঝাইতে হয়। এইগুলোর বুঝদার এসে গেছে, সে আর জাহান্নামের রাস্তায় চলে না, আল্লাহর নাফরমানির রাস্তায় যায় না, চাই সেখানে দুনিয়ার যত লাভ থাকুক, দুনিয়ার যত কামিয়াবি থাকুক, সে ওই রাস্তায় যাবে। আর এই আখেরাতের বুঝ যে পায় নাই, এই এলেম যে পায় নাই, তার পুরা ধান্দা দুনিয়া নিয়ে, সর্বক্ষণ তার মাথা দুনিয়া, ডলারের দাম কত বাড়ল কত কমল, শেয়ারের দাম কত বাড়ল কত কমল, চব্বিশ ঘন্টার ধান্দা এই। কারণ সে এলেম কালাম পায় নাই, আখেরাত তার কলবের মধ্যে নেই, তার কলবের মধ্যে গান্দা দুনিয়া, ক্ষণস্থায়ী দুনিয়া, যা যে কোনো মুহূর্তে হাত ছাড়া হয়ে যাবে, যে কোনো মুহূর্তে। এমনও অনেক ঘটনা ঘটছে, সারা জীবন মেহনত করে একটা দৃষ্টিনন্দন বিল্ডিং তৈরি করছে, সবাই তাকায় থাকে কেমনে বানাল, কিন্তু একদিনও তার থাকার সুযোগ হয়নি, হায়াত শেষ হয়ে গেছে। বিল্ডিং বানাইতে বানাইতে তার হায়াত শেষ হয়ে গেছে, চলে গেছে। দুনিয়াতে এরকম, এই জন্য আল্লাহ অলরাউন্ড দুনিয়ায় ব্যবহার করে, কিন্তু তারা দুনিয়াকে নিজের ঘর বাড়িকে মুসাফিরখানা মনে করে। আমি পথ চলতেছি, আখেরাতের দিকে আগাইতেছি, এখন একটু বিশ্রাম নিতে হবে, রেস্ট নিতে হবে, তাই এই ঘরে আসি, যে কোনো মুহূর্তে ঘর ছেড়ে দিব। নিজের ঘর এসে থাকতেছে, কিন্তু ওটাকে সে নিজের মনে করতেছে না, নিজে বিল্ডিং বানাইছে, নিজে ফ্ল্যাট কিনছে, কিন্তু তার দিলের মধ্যে আছে যেটা মুসাফিরখানা, আমি যে কোনো মুহূর্তে চলে যাব, অন্যরা থাকবে, একবারও মনে মনে চিন্তা করেন আমার এই দাবি সে করে না, আমার এই আছে সেই আছে, এতগুলো মার্কেট আছে, এতগুলো দোকান আছে, এগুলো তার মাথায় নেই। কারণ আখেরাত যখন মাথায় আসে তো দুনিয়া তুচ্ছ হয়ে যায়, তুচ্ছ হয়ে যায়, মূল্যহীন হয়ে যায়, সে এর পিছনে আর দৌড়ায় না, মূল্যহীন জিনিস, তাও থাকবে না, ছেড়ে দিতে হবে। তো এই জন্য তমাম আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাম মানুষের কল্প তৈরি করার জন্য মেহনত করছে। কল্প যখন তৈরি হয়ে গেছে তো হাত পায়ের আমলের জন্য আর তেমন মেহনত লাগে না, খালি শুনাই দিছে এই করো এই করো, আর লোকেরা বাস্তবায়ন করছে, তারা নবীদের জামানায় সাহাবায়ে কেরাম মদ পানে কত অভ্যস্ত ছিল জাহেলিয়াতের জামানা থেকে, কিন্তু যখন দিল তৈরি হল আর বলা হল ইন্নাল খামরা কদ হুররিম, আল্লাহ তাআলা মদকে হারাম করে দিয়েছে, হারাম করে দিয়েছে, তখন মদিনার অলি গলিতে মদের স্রোত প্রবাহিত হল, যে মুখে নিছে ফেলে দিল, খেয়ে ফেলছে গলায় আঙ্গুল ঢুকায় বমি করল। কাউকে ডান্ডা নিয়ে বিরত রাখা হয় নাই, নিজের গরজে নিজের ইচ্ছায় খেলে আওয়াজটা কানে গেছে। মদ হারাম হওয়ার আয়াত নাজেল হলো প্রত্যেকটা ব্যাপারে এরকম। একজন সাহাবী মদিনার গলিতে এলান দিয়ে আসলো মদ হারাম হয়ে গেছে, সাথে সাথে আমল শুরু হয়ে গেল, আমল শুরু হয়ে গেল, কল প্রস্তুত হয়ে গেলে হাত পায়ের আমল ঠিক করার জন্য আর কষ্ট করতে হয় না, অটোমেটিক মেনে নেয়। কলম যদি গলত থাকে, কলমের ভিতরে দুনিয়া ভরা, আখরাতের কোন ফিকির নেই, আখরাতের কোন চিন্তা নেই, তার জন্য ইবাদাত বন্দেগি হজ জাকাত দান খয়রাত কোরআন তেলাওয়াত যত ইবাদাত আছে তার জন্য খুব কঠিন মনে হয়। দাড়ি রাখতে বললে তার প্যালপিটেশন শুরু হবে, বলে কি আমার কি দাড়ি রাখার বয়স হয়েছে, সে বলে আমার কি বয়স হয়েছে, আর বয়স না হলে আল্লাহ তোমার দাড়ি দিছে কেন, তোমার জন্য বয়স না হয়ে থাকে আল্লাহ দাড়ি দিল কেন, দেওয়ার অর্থই তো এই এখন থেকে রাখো, তোমার ইমানের আলামত, তোমার ইমানের সাইনবোর্ড। তোমার চেহারার নূর, চেহারার নূর তো দিলে আখরাত থাকলে এটা সহজ, আখরাত না থাকলে প্রত্যেকটা জিনিস তার কাছে কঠিন। তো গত জুমা আমি বলেছিলাম এই দিলের কিছু হুকুম আহকাম আছে, এগুলোকে পরিভাষায় তরিকাত বলে, আর জাহেরি হাত পায়ের কিছু হুকুম আহকাম আছে এগুলোকে শরিয়াত বলে। এই দুটা মিলে ইসলাম, এর কোন একটার নাম ইসলাম না, শুধু নামাজ রোজা করলাম তো অর্ধেক হল, শুধু আত্মশুদ্ধির ফিকির করলাম তো অর্ধেক হল, দুটোটাকে জমা করতে হবে, উভয় মেহনত করতে হবে, তখন যে পরিপূর্ণ ইসলাম হবে। উদখুলু ফিসলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পুরাপুরি দাখিল হয়ে যাও, তখন সে পুরাপুরি দাখিল হবে। তো আমি যে আয়াত পড়েছি সে আয়াতের মধ্যে বলা হয়েছে যে তোমরা ইবাদত বন্দেগি যে কোনো কাজই তোমরা করো আল্লাহর জন্য করো, আল্লাহর জন্য করো, এর সাথে অন্য কিছু মিশায়ও না। মানুষ বাহাবা দিবে আমার সুনাম হবে, আমার দোকানে খুব লাভ হবে, কত রকম গলত নিয়ত করা যায়, এই গলত নিয়ত থেকে বাঁচতে বলা হয়েছে, আয়াতও বলা হয়েছে হাদিসেও বলা হয়েছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটা কখন বলছিলেন, একজন সাহাবি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, ওই জামানায় অনেকেই হিজরত করছে, শত শত সাহাবায়ে কেরাম আল্লাহর হুকুমে বাড়িঘর ছেড়ে মদিনায় চলে গেছে, আর এগুলো কাফেররা দখল করে নিয়েছে। ওই জামানায় একজন সাহাবী হিজরত করছে এবং অনতি বিলম্বে কাল বিলম্ব না করে সে শাদী করছে, বিবাহ করছে। সে গলত নিয়ে মদিনা যায় নাই, আল্লাহর হুকুম মনে করে গেছে, কিন্তু যেহেতু বিয়েটা সাথে সাথে হয়ে গেছে এই জন্য অনেকেই ধারণা করছে এ মনে হয় বিবাহ করার জন্য হিজরত করছে, সন্দেহ পয়দা হয়েছে। হাদিসের ব্যাখ্যায় লিখছে সে ওই নিয়েতে করে নাই, কিন্তু কাজটা সন্দেহজনক হয়েছে, সাথে সাথে না করলে ভালো, তাহলে মানুষ ভুল বুঝত না। ওই সময় নবীজি এই হাদিসটা শুনাইছিলেন, সমস্ত আমল নির্ভর করেন নিয়তের উপর, নিয়ত অনুযায়ী তাকে সব দেওয়া হয়। হিজরত এত বড় আমল যা জীবনের সমস্ত গোনাখাতাকে মুছে দেয়, এটা যদি কেউ আল্লাহ রসুলের নিয়তে করে, হিজরত দিন রক্ষা করার জন্য হিজরত করতে হয়। অনেক সময় কোন একটা দেশে থেকে দিন ইমান রক্ষা করা যায়, আমলের পরিবেশ থাকে না, তখন আল্লাহর হুকুম ওই দেশ ছেড়ে দাও, যে এমন জায়গায় চলে যাও যেখানে দিনের কাজ করা যায়। আমার জমিন প্রশস্ত, কাজে যেখানে গোনা করতে বাধ্য হয় মানুষ, এখান থেকে পড়ে আস কেন, ছাড়ো এই জমিন, ছাড়ো অন্যখানে চলে। তো নবীজি বললেন হিজরত অনেক বড় আমল, এইটা আল্লাহর জন্য করলে আল্লাহ রসুলের দিকে হিজরত হয়ে গেল, জান্নাতের দিকে হিজরত হয়ে গেল। কিন্তু এটা যদি কেউ অন্য নিয়েতে করে, হিজরত করলে আমার দুনিয়াবি এই এই লাভ হবে, গনিমতের মাল পাব, বাইতুল মাল থেকে মাসে মাসে ভাতা পাব, এই যে দুনিয়াবি সুযোগ সুবিধা, এইগুলো নিয়ে তো হিজরত করলে তখন মহিলাকে বিবাহ করতে পারবে। এত বড় আমল বাতিল হয়ে গেল, কোন সব নেই, বরং এটা গোনার কাজ হল, হিজরতটা গোনার কাজ হল। সে লোক গলত নিয়েতে করে নাই, কিন্তু বাহ্যিকভাবে লোকেরা ভুল বুঝতেছিল, এই জন্য নবীজি মাসআলা বলে দিলেন যে হিজরত বড় আমল, কিন্তু তোমার নিয়ত ঠিক থাকতে হবে, তাহলে আমল। নিয়ত গলত হয়ে গেলে এটা বড় আমল থাকবে না, এটা বড় গুনাহ হবে। মসজিদ বানানো বহুত বড় আমল, কিন্তু কেউ ভোটে পাস করার জন্য মসজিদ বানাই দিল, এটা বড় আমল থাকবে, এটা একটা গুনাহের কাজ হবে। মসজিদ বানায় সে গুনাহের কাজ করল, দোজখ কিনল, কেন, শুধু নিয়তের পার্থক্য, আল্লাহর জন্য নিয়ত করে নাই। সে সংসদ সদস্য হবে এই নিয়ত করছিল, যেখানে মসজিদ বানাই দিলে পুরো মহল্লা আমাকে ভোট দেবে, আমি জয়যুক্ত হয়ে সংসদ সদস্য হয়ে যাব, মন্ত্রী হয়ে যাব। এই গলত নিয়তের কারণে তার মসজিদ বানানো বেকার হয়ে গেল, গুনাহের কাজ হয়ে গেল। একই আমল, একই আমল, ভালো নিয়তের কারণে, আল্লাহকে রাজি করার নিয়তের কারণে সেটা ইবাদত হয়, আবার গলত নিয়তের কারণে এটা গুনাহের কাজ হয়। জিনিস একটাই, সবাই বিবাহ করতেছে, মোহর ঠিক করতেছে, কাঞ্জল উম্মাল কিতাবে হাদিস আসছে যে একজনে মোহর ঠিক করছে বড় অঙ্কের লোক দেখানোর জন্য, নাক রক্ষা করার জন্য নাক, কিন্তু তার এই মোহর পরিশোধ করার নিয়ত নেই। এই যে নিয়তের মধ্যে খারাপই, গলত নিয়ত করল, এটা বড় অঙ্কের না বাড়লে মান সম্মান থাকে না, তাই বাড়লাম 5 লাখ কি 3 লাখ, একে আমি দিব নাকি? নিয়ত খারাপ। তো কাঞ্জল উম্মালের হাদিসে আসছে, বাহ্যিকভাবে তো বিবাহ হয়ে গেল, কিন্তু তার বিবির সাথে ব্যভিচার হবে, জিনা হবে, এবং হাসরের ময়দানে তার হাসর হবে জিনাকারীদের সাথে। অথচ সবাই জানে সে বিবাহ করছে, মসজিদের মধ্যে তার বিবাহ হয়েছে, সাক্ষী ছিল, সব ঠিক। এই নিয়ত খারাপ হওয়ার কারণে এত বড় পাপি হয়ে গেল যে বিবাহ করার পরও সে জেনাকারী। বেশকম কি বাহ্যিকভাবে তো কোন বেশকম নেই, শুধু তার কলবের নিয়ত খারাপ যে আমি এই মোহর দিব না, আমি এই মোহর দিব না। তো সমাজ রক্ষা করার জন্য মানতে হয়, তাই বাড়লাম। তো দেখেন, বিবাহ করার পরে সাক্ষী আছে, সব আছে, হুজুর আছে, খুতবা দিছে, সব করছে, কিন্তু বিবি হালাল হল না, বিবি হালাল হল না, একটু নিয়ত খারাপ করে দিছে, সব শেষ। আর এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেন, মানুষ জরুরতে পড়লে অন্য থেকে করজ নেয়, বাংলায় বলে কর্জ, ঋণ, ঋণ নেয়। তো ঋণ নেওয়া শরীয়তে জায়েজ, সুদমুক্ত ঋণ নেওয়া জায়েজ, কিন্তু হাদিস আছে বুখারি শরীফের হাদিস, একজনে নিয়ত করে যে আল্লাহ আমাকে তৌফিক দেওয়ার সাথে সাথে আমি ঋণটা দিয়ে দিই, অর্থাৎ যখনই আল্লাহ আমার হাতে বৈধভাবে মালের মালিক বানাবেন, আমার হাতে পয়সা দিবেন, আমি আগে ঋণটা দিব। একজন এই নিয়ত করে, তো বুখারি শরীফ আসছে আল্লাহ এই লোকটাকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করবেন। আর এক লোক নিয়ত করে যে কোন রকম নিতে পারলে হয়, দিব না দিব না, দেখি কিভাবে আমার থেকে নেয়, কিভাবে নেয় দেখি। সে বিভিন্ন কথা বলে ঋণ নেয়, বলার সময় কত নসিহত করে, আমি ঋণ দিয়ে এত ভয় পাই, যদি শোধ না করে মরে যায় কি হবে আমার, অনেক নসিহত করে। তো ঋণদাতার পুরো বিশ্বাস হয়ে যায় এই লোকটা আমার টাকা মারবে না, তার নসিহত শুনে, অথচ দিলের মধ্যে আসে আল্লাহ এদেরকে পয়সা দিছে, আমাদের দিকে খেয়াল রাখে না, একবার ওর পকেট থেকে বের করতে পারলে জীবনও দিব না, পারলে আদায় করে দিক। আজকাল যারা ধনী হয়েছে অধিকাংশের এই হালাত। জনগণ অল্প অল্প করে ব্যাংকে টাকা জমায়, কেউ 2 লাখ, 5 লাখ, 10 লাখ, জনগণ এইভাবে ব্যাংকে টাকা জমায়। আর কিছু ডাকাত যাদেরকে সমাজে খুব সম্মান দেওয়া হয়, সমাজে তাদেরকে খুব সম্মান দেওয়া হয়, কোটিপতি মনে করা হয়, এক একজনের 5-7টা করে গাড়ি। এরা করে কি, বিভিন্ন কলকায়দা করে, কৌশল করে জনগণের জমানো টাকা কোটি কোটি টাকা সে নিয়ে দেয়, বিভিন্ন কাগজপত্র তৈরি করে মিল কারখানা দেখায়, এই জনগণের সঞ্চিত টাকা এই সমাজের ডাকাতগুলো নিয়ে দিচ্ছে, ব্যাংকগুলো দেউলিয়া করে দিচ্ছে। আর সে বড় লোকগিরি দেখা দিচ্ছে, কার টাকা দিয়ে বড় লোকগিরি দেখা দিচ্ছ, সব পাবলিকের টাকা, পাবলিক ব্যাংকে জমা করে আর কিছু ডাকাত ওখান থেকে লয়ে দেয়। আবার চ্যালেঞ্জ করে যে সরকার পারলে আমার কাছে আদায় করুন, সরকারকে চ্যালেঞ্জ করে যে সরকার পারলে আমার থেকে এটাকে ফেরত দিন। এরকম কত কেলেঙ্কারি হয়ে গেছে, কয়টা টাকা উসুল করতে পারছে সরকারও হিমশিম খেয়ে দেয়। এই ডাকাতদের সাথে সরকারও পারে, এর হারাম টাকা ঢাইলে সব আইনের ফাঁক দিয়ে বেরোয় আসে। তো হাদিস আছে, কিছু লোক ঋণ নেওয়ার সময় নিয়ত করে যে আমি এটা পরিশোধ করব না, বুখারী শরীফের হাদিস। তো ওই হাদিসে আসছে নবীজি বলেন আল্লাহ তাআলা তাকে কোনদিন পরিশোধ করার তৌফিক দিবেন না, একই দিন একজন পরিশোধ করার তৌফিক পাইল আর একজন জীবনেও পরিশোধ করার তৌফিক পাইল না। পার্থক্য কি? শুধু তার কলমের নিয়ত, একজনের নিয়ত ভালো ছিল, আল্লাহ তার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিচ্ছে, আল্লাহ তার গায়েবি খাজানা থেকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিছে। আর একজনের নিয়ত খারাপ ছিল, আল্লাহ তাকে গায়েবি সাহায্য করে নাই, ওর নিয়ত অনুযায়ী ফয়সালা করছে, ঋণগ্রস্ত হয়ে মারা গেছে। অথচ এক জামানা ঋণগ্রস্ত হয়ে তারা মারা যেত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জানাজা পড়তেন না, ঋণ দেখে তো তা মারা যেত, নবীজি তাদের জানাজা পড়তেন না, অন্যদেরকে বলতেন তোমরা পড়ে দাও, মুসলমান যেহেতু জানাজা ফরজে কিফায়া, কিছু লোক পড়ে দিলে হল, হুজুর পড়তেন না। হুজুর বুঝাইতে চাইতেন যে একান্ত ঠেকা ছাড়া ঋণ নেবা না, একান্ত ঠেকা, খাওয়া পরা চিকিৎসা এই ধরনের জরুরি প্রয়োজন ছাড়া ঋণ নেবা না, এবং নিলেও পরিশোধ করার নিয়তে নেবা, টাইম মতো পরিশোধ করতে না পারলে পলায় বাড়াইবা না, তার সাথে দেখা দিয়ে সময় নেই, টাইম মতো শোধ করতে না পারলেও ব্যবস্থা আছে, সময় নিতে হবে। তো লোকেরা তা করে না, পলায় বেড়ায়, গলত মশলা জানে না। তা আমি এই হাদিস কেন বলতেছিলাম, একটু নিয়তের কারণে একজন সৎকরার তৌফিক পাইল আর একজন তৌফিক পাইল না। এবং নিয়ত এমন জিনিস, এক হাদিস আসছে নিয়াতুল মারই খায়রুম মিন আমালিহি, কোথাও আসছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, আমলের থেকেও নিয়তের ফজিলত বেশি, কারণ আমল করার পরে ওটার মধ্যে রিয়া আসতে পারে, অহংকার আসতে পারে, তো বাতিল হয়ে যায়। কিন্তু মানুষ যে নেক কাজে নিয়ত করে, করতে পারুক বা না করুক সব তো পেয়ে গেল, আর ওটার মধ্যে তাকাব্বুর আসে না, অহংকার আসে না। আমাদের ইবাদত তো সীমিত, কিন্তু আল্লাহ আমাদেরকে অফুরন্ত জান্নাত কেন দিবেন? নিয়ত তো সীমিত, আমাদের ইবাদত তো সীমিত। কয় বছর ইবাদত করি আমরা, কিন্তু জান্নাত তো কোন শেষ নেই, আবাদুল আবাদ, স্থায়ী। এটা কেন? নিয়তের কারণ। একজন মমিনের নিয়ত, আল্লাহ যতদিন আমাকে দুনিয়াতে রাখছে আমি আল্লাহর হুকুম মতো চলতে থাকবো, নবীর তরিকা মতো চলতে থাকবো, যতদিন দুনিয়া রাখছে। এমন কোন নিয়ত আর নেই যে 500 বছর ইবাদত করার পর যে ভাসি, তাহলে আর পরে ইবাদত ছেড়ে দিয়ে খুব ফুর্তি করব। এইরকম নিয়ত কোন ইমানদার করে না। তার নিয়ত যতদিন হায়াতে আছে আল্লাহর পথে থাকে। এই নিয়তটা যে স্থায়ী, এই জন্য আল্লাহ স্থায়ী জান্নাত দান করবে। এবং নিয়তের দ্বারা অনেক নেকি পাওয়া যায়। এক ঘটনা পাওয়া যায়, এক এলাকায় দুর্ভিক্ষ লাগছিল বনী ইসরাইলের জামানায়। তো একটা লোক ওখানে দেখেছে, তো এরকম বালুর একটা বড় স্তূপ দেখতে পাইল। তখন সে মনে মনে নিয়ত করলো, আল্লাহ এতগুলো আটা যদি আমার কাছে থাকত, আমি এই এলাকায় সব বিলি করে দিতাম। এই লোকগুলো না খাই মরতেছে, তো খাওয়ার কোন ব্যবস্থা নেই। আমার যদি থাকত, আমি সব বন্টন করে দিতাম। হাদিস আসছে ওই জামানার নবীর কাছে ওহি আসছে, অমুক লোকটাকে জানাই দাও যে আল্লাহ তাআলা তার আমল নামায় ওই স্তূপ পরিমাণ আটা দান করা সব লিখে দিছে। আটা দান করা সব লিখে দিছে, কোন দান করে না এক পয়সাও, নিয়ত করছে। এত বড় সব ইবনে মাজার এক হাদিসে আসছে, অনেক মানুষকে আল্লাহ এলেম দেয়, মাল দেয়, তারা তাদের ওই এলেম অনুযায়ী মালকে আল্লাহর হুকুম মতো ব্যয় করে, মালকে আল্লাহর হুকুম মতো ব্যয় করে, ওনার কাজে ব্যয় করে না। অপরদিকে কিছু লোক আছে, তার কাছে মালও নেই, এলেমও নেই, সে শুধু ওকে দেখে দেখে আফসোস করে, নিয়ত করে, আল্লাহ আমাকে যদি এরকম মাল দিতে আর এলেম দিতে, আমি ওর মতো ভালো ভালো কাজ করতাম, আমার মাল দিয়ে নেকির কাজ করতাম, জান্নাতের আমল করতাম। সে শুধু আফসোস করে আর মনে মনে নিয়ত করে। ইবনে মাজার ওই হাদিস আসছে, আল্লাহ তাআলা ওকে ওই বরাবর সওয়াব দান করবেন। এর কিন্তু মালও নেই, এলেমও নেই, খালি নিয়ত, নিয়ত করে ওর সমান হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক কত বড় সাহাব, বুজুর্গ ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক, বহুত বড় ফকিহ, মুহাদ্দিস, বহুত বড় ইবাদত করনে ওয়ালা। ওনার প্রতিবেশী ছিল কামাল, ওনার রাত্রে তাহাজ্জুদ দেখে সে শুয়ে শুয়ে আফসোস করত, দুঃখ করত, আল্লাহ আমি তো সারাদিন এই লোহা পিটাই, রাত্রে আর উঠতে পারে না, আমার শরীর ব্যথায় চুরচুর হয়ে যায়, আমাকে তুমি তৌফিক দিতে, আমিও আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো কি করতাম, রাত জেগে কোরআন তেলাওয়াত করতাম, তাহাজ্জুদ পড়তাম। এই কামার লোকটা যখন মারা গেছে, তো তার কোন বন্ধু তাকে স্বপ্ন দেখছে যে আল্লাহ তোমার সাথে কি মুআমালা করছেন, কি ব্যবহার করছেন, বলল আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন এবং আমাকে আব্দুল্লাহ ইবনে মুবারকের দরজা দান করছেন। কিভাবে? তুমি তো সাধারণ পাবলিক আর উনি এত বড় আলেম, এত বড় বুজুর্গ, আল্লাহ এটাকে ওসিলা বানাইছে। আমি শুয়ে শুয়ে আফসোস করতাম, দুঃখ করতাম, আল্লাহ আমাকে যে তৌফিক দিতে আমিও এরকম ইবাদত করতাম, যদি আমার তৌফিক ছিল না, আমার শরীর ওই শক্তি হইতো না, উঠার মতো শক্তি হইতো না। এই আফসোসের উপরে, নিয়তের উপরে আল্লাহ তাকে এই মাকাম দান করছে। ওই হাদিসে এটাও আছে, কিছু লোক আল্লাহ মাল দান করছে, এই মাল দিয়ে তারা ইচ্ছা মতো গুনাহ করতেছে, বড় বড় গুনাহ করতেছে, আর একজন তাকে দেখে দেখে আফসোস করতেছে, হায়রে কারুনকে মাল দিছিল আল্লাহ, এই কারুনের মাল দেখে কত লোক আফসোস করছে। কোরআন শরীফে আছে ওটা, ইয়া লাইতালানা মিসলামা উতিয়া কারুন, হায় আফসোস আমাদের কারুনের তো মাল দেওয়া হতো, আমরা এরকম ফুর্তি করতাম। এখন অনেক লোক আছে পয়সাওয়ালাদের এই গলত রাস্তায় খরচ করা দেখে যখন মনে চায় গানের মজলিস বসাই দিছে, যখন মনে চায় মদের মজলিস বসাই দিছে, যা মনে চায় তাই করতেছে। দেখে অনেকের দুঃখ লাগে, আমাদের কোটি কোটি টাকা থাকতো আমি এরকম করতাম। ইবনে মাজাহ শরীফের হাদিস আসছে, এই লোকটা কিন্তু একটা গুনাহ করে নাই, ওই গুনাহগুলো একটাও করে নাই, কিন্তু তার দিলের মধ্যে ইচ্ছা, সে যে মাল পাইত তো সে এগুলো করত, এই ইচ্ছার কারণে, এই নিয়তের কারণে আল্লাহ তার আমলনামায় ওই বরাবর গুনাহ লিখে দিবেন, গুনাহ একটাও করে নাই, অথচ গলত নিয়ত করছে, গলত নিয়তের কারণে ওই পরিমাণ গুনাহ সে পেয়ে গেছে। এই জন্য প্রত্যেকটা কাজে নিয়ত সই করতে হবে, প্রত্যেকটা কাজে, দুনিয়ার কোন বাবা সুনাম সুখাতি কোন নিয়তকে মিশানো যাবে না। আমি হজ করে আসলে আমার দোকানে খুব বেচা কেনা হবে, আমি তবলিগে গেলে আমার অনেক লোকজন আমার দোকানে আসবে, সব তবলিগে ভাইরা আমার দোকানে আসবে, কত রকম গলত নিয়ত মানুষ করতে পারে, এতে ইবাদত নষ্ট হয়ে যায়, ইবাদত নষ্ট হয়ে যায়। কিতাবে লিখছে আতর মাকস আতর, নিয়ত করো সুন্নত আতর সুন্নত, এতে আমার ভাইয়ের দিল খুশি হবে এবং আমার শরীরের দুর্গন্ধ থেকে মানুষরা বেঁচে যাবে। আতর মাখা ইবাদত হবে, আর যদি আতর মাখো গৌরব জাহির করার জন্য, নিজেকে দামি প্রকাশ করার জন্য, মানুষটা আমার প্রতি আকৃষ্ট হবে এই নিয়েতে, তো এই আতর মাখা তোমার জন্য গুনাহের কাজ হবে। আমরা মসজিদে আসি, নামাজ পড়তে আসি, অথচ শরিয়াতে সুযোগ রাখছে একটা আমলের মধ্যে অনেকগুলো নিয়ত করলে অনেকগুলো সব পাওয়া যায়। এতেকাপের নিয়তও আসি মসজিদে, এতেকাপ করব যতক্ষণ থাকি, তালিমের নিয়তে আসি, তালিম হলে তালিমে বসব, শিখানোর নিয়তে আসি যে আমার থেকে কম জানে তাকে শিখাব, কোন গরিব মানুষ পাইলে তাকে পাঁচটা টাকা দিয়ে সাহায্য করব। এক হাতে চাচ্ছে নামাজের অপেক্ষা করলে সে নামাজের সব পায়, আমি একটু আগে যাই বসে থাকি তো নামাজের সব পাইতে থাকলাম। এবার একটা আমলে অনেকগুলো নিয়ত করা যায় তাহলে অনেকগুলো সব তাকে দান করে, শুধু নিয়তের উপর সব দিয়ে দেয়। নিয়ত এমন আশ্চর্য জিনিস, আর গুনাহ নিয়ত করলে একটা লোক জুতা চুরি করার নিয়তে মসজিদে আসে, সে চুরি করার সুযোগ পাইল না, কিন্তু তার আমলনামায় জুতা চুরির গুনাহ লেখা হয়ে গেছে, চুরি করার চান্স পাইল না কিন্তু গুনাহ লেখা হয়ে গেছে। নিয়ত এমন এক জিনিস যে এর দ্বারা অনেক নেকির মালিক হওয়া যায়, কাজ না করেও নেকি পাওয়া যায়, আবার কাজ না করে অনেক গুনাগার গুনাও কামানো যায়। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়তকে খালেস করা, নিয়তকে পুরাপুরি আল্লাহর জন্য করার তৌফিক দান করুন। শয়তানে কিছু অস্ত্র দিবে, তুমি তাহাজ্জুদ পড়লে, পাঁচ ওয়াক্ত জামাতে পড়লে এই লাভ হবে, এই বাহাবা পাইবা, নিয়ত খারাপ করার জন্য শয়তানের চেষ্টা করবে, আমরা ওটা প্রশ্রয় দেব না। এটাকে রিয়ার অসহসা বলে, রিয়ার অসহসা, এতে নিয়ত নষ্ট হয় না। ইচ্ছা করে খারাপ নিয়ত দক্ষণ না করবে, ইচ্ছা করে খারাপ নিয়ত দক্ষণ না করবে, শুধু ওই ধরনের খেয়াল আসার দ্বারা তার নিয়ত নষ্ট হবে না। কাজে এই কথা গলত, তা আমি তো ভালো নিয়ত করছিলাম, পরে আমার নিয়তটা খারাপ নষ্ট হয়ে গেছে। কেমনি নষ্ট হয়ে গেল? তুমি ইচ্ছা করে খারাপ নিয়ত না করলে এই নিয়ত শয়তানের অস্ত্রের কারণে এই ভালো নিয়ত কি হবে না, কোনদিনও নষ্ট হবে না। তো শয়তান ধোকা দিবে, শয়তান নানান কথা বুঝাইবে, তুমি পাত্তা দিও না, শেষ। তো আল্লাহ তাআলা আমাদেরকে সহি নিয়তে সব আমল করার তৌফিক দান করুন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين